তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা সবসময় একটি বিষয় নিয়ে থাকি অনুষ্ঠানে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আজকেও একটি বিষয় নিয়েছি, আলোচনা করব, শুনব, শিখব, দেখব, ইনশা আল্লাহ তাআলা জানব। বিষয় কি নিয়েছি একটু পরে আমরা শুনব। এর আগে ভালো ভালো কিছু নিয়ত করেনি, কেননা যত ভালো নিয়ত হবে ইনশাআল্লাহ তাআলা সওয়াবও পাবো আমরা। কমপক্ষে ইলমে দিন শিখব অনুষ্ঠান থেকে এতটুকু নিয়ত করতেই পারি, ইলমে দিন অর্জন করব। আমাদের সাথে শোয়েব ভাই আছেন। আমরা শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, যেহেতু সকালে উঠেই অসংখ্য মানুষ এমন আছেন ঘরে, নিজের ঘরের মধ্যে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের অপেক্ষায় থাকেন, কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বাড়ি তালা এগুলোর আশায় থাকেন, বা অনেকেই, অনেক ভাইদের কল আসে কি আমি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি আমার দোকানে বসে প্রতিদিন দেখার চেষ্টা করি। তো বরকতের নিয়তে, সওয়াবের উদ্দেশ্যে চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ما شاء الله ما شاء الله। আমরা কোরআনে পাক থেকে খুবই চমৎকার আয়াতে কারিমা তেলাওয়াত শ্রবণ করলাম। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনের উপরে আমল করার আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকের বিষয়, খাবারের আগে করণীয়। খাবার খাই না এমন কোনো মানুষ পাবেন না, হয়তো লক্ষ মানুষের মধ্যে একজন পাবেন যে খাবারের প্রতি এমন একটা নেশা নেই, বা খাবার খায় না, বা ভাতের জায়গায় অন্য কিছু খায়। খেতে তো হবেই, তাকে খাবে। আর এই খাবার খেতে গিয়ে আমাদের যে করণীয়, দেখেন ইসলাম এক পরিপূর্ণ দিন, আর এই ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে না। প্রতিটা বিষয়, যেটা ভালো সেটাও শিক্ষা দিচ্ছে, যেটা খারাপ সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছে, এবং তা থেকে বিরত থাকার কথাও জানিয়েছে ইসলাম। ঠিক খাবার খাওয়ার পূর্বে যে করণীয় কাজগুলো আছে, এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা এ বিষয়ে কি আদেশ দিয়েছেন আমাদেরকে? বিশেষ করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কি শিক্ষা দিয়েছেন এই সম্পর্কে? খাবার খাওয়ার পূর্বে আমার করণীয় কি? একজন মানুষ সেও নিজের দিন যেভাবে অতিবাহিত করে, খাবার সামনে আসলো, জিজ্ঞাসা করা নেই কার খাবার কোথা থেকে আসলো, হালাল না হারাম, না ইসলামী তর তরিকা আছে না পদ্ধতি আছে, সামনে আসলো তো খাওয়া শুরু করে দিল। আচ্ছা, ডান হাতে খেলো না বাম হাতে খেলো এদিকেও খেয়াল নেই, দাঁড়িয়ে খেলো না বসে খেলো এটারও খেয়াল নেই, বাস খাবার সামনে আসছে, পেট পরিপূর্ণ করা এটা হলো তার উদ্দেশ্য। আর আমিও যদি এভাবেই খাই অন্যদের মতো, তবে তার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কী হলো? এজন্য আমার জানা উচিত যে খাবারের আগে আমার করণীয় কী, কী কী করণীয় আমার জন্য। আজ মোবাল্লিগে দাওয়াত ইসলামী তালিব আত্তারি ভাই আমাদের সাথে আছেন এবং মাইনুদ্দিন ভাইও আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ তাবারক তাআলা এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে খাবারের পূর্বে করণীয় বা খাবারের আগে করণীয় বিষয়গুলো নিয়ে। অনেকেই জানি না, সত্যি বলছি অনেকেই জানি না, মুসলমান দাবিও করছি, আবার নামাজও পড়ছি, জুমার দিন মসজিদেও যাচ্ছি, কিন্তু খাবারের যে একটা নিয়ম কানুন আছে, সুন্নাত তরিকা আছে, বিশেষ একটা পদ্ধতি আছে ইসলামের পক্ষ থেকে, হয়তো এই বিষয়টা আমি ভুলে গেছি। আর এ ভুলে যাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করার আজকে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। দর্শক শ্রোতা, আলোচনায় যাওয়ার পূর্বে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করব। হামদে বারি তাআলা শুনেই এরপরে এক এক করে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকের বিষয় নিয়ে আলোচনা শুনব এবং এরপরে আপনাদের কলগুলো নেওয়ার চেষ্টা করব, এসএমএসগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। শোয়েব ভাই, চাচ্ছি হামদে বারি তাআলা শুনিয়ে দিন আমাদেরকে।
সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা যা হাবিবাল্লাহ মা জো ইয়ু মদীনে যাতা তো কুছ অর বাত হোতি কভি লৌট কর না থা তো কুছ অর বাত হোতি সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হবিব আল্লাহ 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 তুমি মালিক জনস্থলে ইয়াল্লাহু ইয়াল্লাহ তুমি মালিক জনস্থলে ইয়াল্লাহু ইয়াল্লাহ তুমি খালিক জিন ও মানবে তুমি খালিক জিন ও মানবে ইয়াল্লাহু ইয়াল্লাহ ইয়াল্লাহু ইয়াল্লাহ তুমি মালিক জনস্থলে ইয়াল্লাহু ইয়াল্লাহ Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah তুমি অনন্ত তুমি অনাদি তুমি অনন্ত তুমি অনাদি খোদা তুমি সর্বজ্ঞানী তুমি অনন্ত অনন্ত, তুমি অনাদি, তুমি অনন্ত, তুমি অনাদি খোদা, তুমি সর্বজ্ঞানী, তোমারই সত্তা ঊর্ধ্ব সকলের, তোমারই সত্তা ঊর্ধ্ব সকলের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। তোমার গুণগান করি সকলে, তোমার গুণগান করি সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, তোমার গুণগান করি সকলে, চন্দ্র সূর্য বৃক্ষ পাথরে, তসবিহ শুষ্ক ভেজ জিনিসের, তসবিহ শুষ্ক ভেজ জিনিসের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থল। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। পানির অভাবে যখন হবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে, পানির অভাব যখন হবে, পানির অভাব যখন হবে, রিমঝিম 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 বৃষ্টি বর্ষে, সবার প্রতি দৃষ্টি রহমতের, সবার প্রতি দৃষ্টি রহমতের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, হু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ ক্ষমা করো আত্মার কি মৌলা, ক্ষমা করো বদকার কি মৌলা, ক্ষমা করো আত্মার কি মৌলা, দোহাই প্রিয় নবীর খোদা, ক্ষমা করো আত্মার কি মৌলা, মৌলা মৌলা ক্ষমা করো আত্মার কি মৌলা, দোহাই প্রিয় নবীর খোদা, যিনি সব নবীদের সরদার, যিনি সব নবীদের সরদার। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি মালিক জলস্থলের। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তালার প্রশংসা শুনতে করতে কার না ভালো লাগে, প্রতিটা হৃদয়েরই ভালো লাগে, এটা প্রতিটা অন্তরের ভালো লাগে, এটা যে রব তালার প্রশংসা করতে শুনতে। হয়তোবা ধোকায় পড়ে আছি, না হয়তো অলসতায় পড়ে আছি, রবের প্রশংসা করার মতো সুযোগ হয়ে ওঠে না, বা ধোকায় পড়ে আছি করি না, কিন্তু প্রতিটা হৃদয়ের মধ্যে রবের প্রশংসার ভালোবাসা অবশ্যই আছে। আল্লাহ তাআলা কবুল করে নিক। দর্শক শ্রোতা, শুরু করতে চাই তালিব ভাই থেকে, আজকের যে বিষয় নিয়েছি, খাবারের পূর্বে করণীয়। তালিব ভাই কেমন আছেন আপনি? বিষয় তো শুনতেই পেয়েছেন যে খাবারের পূর্বে করণীয়, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খাবার মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে দেয়া খুবই বড় নেয়ামত,
নেয়ামত,
আর এতে আমাদের জন্য নানা ধরনের স্বাদ রাখা হয়েছে। দেখেন, এক একটা জিনিসের স্বাদ একটার সাথে এক এক রকম ভিন্ন। যদি আমরা খাবার খাই ভালো নিয়ত সহকারে, তাহলে খাবার খাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান
করবে।
জি, মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে মুমিনের জন্য খাবার খাওয়াও ইবাদত, যদি তা নিয়ত সহকারে হয়। শর্ত হচ্ছে নিয়ত করা। কিতাবে আছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালালও বয়ান করা হয়েছে,
হারামও
বয়ান করা হয়েছে, কিন্তু যা বয়ান করা হয়নি তা হচ্ছে মুবাহ। অর্থাৎ মুবাহ কাকে বলে? এমন কাজ যা করলে সওয়াবও নেই, গুনাহও নেই। কিন্তু এই মুবাহ কাজে যদি আপনি ভালো নিয়ত করে নেন, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভালো নিয়তের বরকতে মুবাহ কাজের মধ্যে সওয়াব দান।
সুবহানাল্লাহ।
এমনই ভাবে আমরা খাবার খাই, তো খাবার খাওয়া হচ্ছে মুবাহ। যদি আমরা খাবার খাওয়ার আগে নিয়ত করে নেই, এই খাবার খাওয়াতে আল্লাহ তাআলা সওয়াব দান করে।
সুবহানাল্লাহ।
প্রত্যেক কাজের পূর্বে নিয়ত। জাকির ভাই, নিয়তের গুরুত্ব এত বেশি যে দেখেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে কিতাব পড়া হয় তার নাম কি? কিতাবুল্লাহ, কোরআনে মজিদ, ফুরকানে হামিদ। এর পরে যে কিতাব সবচেয়ে বেশি পাঠ করা হয় তার নাম হচ্ছে সহি বুখারি। মোহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ তাআলা আলাইহ, যিনি সহি বুখারির প্রণেতা, তার শান ও মান কেমন ছিল? তিনি প্রায় ছয় লক্ষ হাদিসের তিনি জ্ঞানী ছিলেন, ছয় লক্ষ তিনি হিফজ করেছিলেন, তার স্মরণ ছিল। এই ছয় লক্ষ হাদিসে পাক স্মরণ করার পরেও তিনি সহি বুখারিতে কমবেশি 7,500 হাদিসে পাক উল্লেখ করেছেন। তো ছয় লক্ষর মধ্যে 7,500 হাদিস, তো চিন্তা করুন কত বেশি তিনি গুরুত্ব সহকারে কালেক্ট করে করে তার গ্রন্থের মধ্যে তিনি একত্রিত করেছেন। এখন এই সহি বুখারির সর্বপ্রথম হাদিস যা সম্পর্কে বর্ণনা হয় তা হচ্ছে নিয়তের ব্যাপারে। সহি বুখারিতে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে মানুষের কর্ম তার নিয়তের উপর নির্ভরশীল। তো আমরা যদি খাবার হচ্ছে এমন যা সকলে খেয়েছে। জাকির ভাই, মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে নবীগণ, অন্যান্য নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেছেন, বিয়ে করা সুন্নতে মুবারকা, কিন্তু হযরতে সাইয়েদুনা ইয়াহইয়া আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে সাইয়েদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করেননি। কিন্তু খাবার খাওয়া, পানাহার করা এমন একটি সুন্নতে মুবারকা যা বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা
সাল্লাল্লাহু
তাআলা আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত সকল নবী পানাহার করেছেন, সকল নবী খাবার খেয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী যখন আমরা শুনি আমাদের ঈমান তাজা হয়ে যায়। খাবার যেভাবে হোক, যদি কেউ খাবার খায়, তা খাবার খেয়ে যদি কোনো কিছু না বলে উল্টো পাল্টা, যদি সে শুকর আদায় করে, তাহলে তার ফজিলত কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাবার খেয়ে শুকর আদায়কারী ধৈর্য ধারণকারী রোজাদারের মতো।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অনেক সময় এরকম হয় যে আমার পছন্দের আজকে বাসায় রান্না করা হয় না, তো আমরা খাবার খাই না, স্ত্রীকে বকাঝকা করি, মাকে বলি আম্মু আজকে কী রান্না করেছেন, আজকে আমার পছন্দের রান্না হয়নি, আজকে আমরা খাবার খাই না, বা আমরা খুবই রাগান্বিত হয়ে যাই। অথচ যদি আমরা হাদিসে পাকের দিকে দেখি, প্রিয় নবীর বাণী কি? খাবার খেয়ে শুকর আদায়কারী ধৈর্য ধারণকারী রোজাদারের মতো। আপনি খাবার খেয়েছেন, অনেক সময় আপনার পছন্দের খাবার হয়নি, জাকির ভাই, অনেক সময় হয়
বা স্বাদ না, স্বাদ উপযুক্ত স্বাদ আপনি পাননি,
স্বাদ হয় না বা লবণ কম হয়েছে, যাই কিছু হোক, তো খাবারের দোষ বের করা সুন্নাত
নয়, সুন্নাতের পরিপন্থী। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। এক ব্যক্তি এভাবেই বলেছেন যে খাবার তো তুমিও খাও, খাবার তো আমিও খাই, তোমার খাবার খাওয়া আমার খাবার খাওয়ার মধ্যে দিন রাত পার্থক্য। কিভাবে এটা হতে পারে? এভাবে হতে পারে, তুমি খাবার খাও মোবা। কিবলা শাইখের তরিকা তামির আল সুন্নাত শুরুতে যখন নেক আমল রিসালা লেখেন, তো এর উদাহরণ এভাবে দিতেন যে খাবার খাওয়ার পরে আমি এই খাবার দিয়ে যে শক্তি অর্জন হবে, আল্লাহ তাআলার ইবাদত করব, দিনের কাজ করব, নামাজ আদায় করব, কোরআনে পাকের তেলাওয়াত করব, খাবার খাওয়ার পূর্বে এই ভালো নিয়তগুলো করা, এতে করে কি হবে, সওয়াব পাওয়া যাবে আর আপনার এই খাওয়াটাও ইবাদতে গণ্য হবে। এখন আমরা খাবার তো খাই, যেটা আমি বললাম শুরুর দিকেই যে খাবার সামনে আসছে ডান হাত দিয়ে খাই না বাম হাত দিয়ে খাই এটার প্রতিও আমাদের খেয়াল থাকে না। আচ্ছা, দাঁড়ানো অবস্থায় আছি নাকি বসা অবস্থায় আছি এটার প্রতিও আমাদের গুরুত্ব থাকে না। আচ্ছা, হালাল আসলো আমার সামনে নাকি হারাম আসলো এটার প্রতিও আমাদের গুরুত্ব থাকে না। মাইনুদ্দিন ভাই আমাদের সাথে আছেন, মাইনুদ্দিন ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনব ইনশাআল্লাহ তাআলা। জি মাইনুদ্দিন,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ জাকির ভাই, আজকের যে বিষয়বস্তু রয়েছে খাবার খাওয়ার পূর্বে করণীয়, চমৎকার একটি বিষয়। খাবার প্রত্যেকটা মানুষের সাথে, আমি বলবো শুধু মানুষ নয়, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা যাদেরকেই জীবন দিয়েছেন, যাদেরকেই প্রাণ দিয়েছেন, জীব বৈচিত্র্যের মধ্যে যারা পড়ে, যে প্রত্যেকটা সৃষ্টি কিন্তু খাবার গ্রহণ করে, একেবারে ক্ষুদ্রতর ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে পিপীলিকাও খাবার গ্রহণ করে। আল্লাহ তাআলা পিপীলিকার জীবিকা রিজিককে নির্ধারণ করে দিয়েছেন, তো খাবার সবাই গ্রহণ করে। এখন মানুষও করে, পশু পাখিও করে, তো পশু পাখির খাবারের মধ্যে এবং মানুষের খাবারের মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকতে
হবে,
একটা তফাত অবশ্যই আছে। পশুকে যে খাবার দেওয়া হয় সেই খাবার যদি কোনো মানুষকে দেওয়া হয় সেটা কিন্তু গ্রহণ করতে পারবে না,
গ্রহণ করতে পারবে।
আবার মানুষকে যে খাবার দেওয়া হয় সেটা যদি কোনো পশুকে দেওয়া হয় সেটা হয়তো সে পশু গ্রহণ করতে পারবে না। কিছু কিছু, যেমন আমরা ফল খাই, ফলের খোসা হয়তো কিছু কিছু পশু পাখিকে, গৃহপালিত কিছু পশুকে দেওয়া হয়, কিন্তু তাই বলে যে মানুষ যেটা খায় পশু সেটাই খাবে সেটা কিন্তু হয় না। আবার পশু যেমন গরু ছাগল, হ্যাঁ, এরা ঘাস খায়। এখন যদি মানুষকে একেবারে কাঁচা ঘাস দিয়ে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু মানুষ গ্রহণ করতে পারবে না। তো এখন আমরা যদি দেখি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া, আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতি, আমরা হচ্ছে মুসলমান। আমাদের গুণাবলী হচ্ছে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমরা মুসলমান। তো অবশ্যই যদি আমরা পুরো ডিটেলস না যাই যে পশু পাখি আল্লাহ তাআলা সৃষ্টির দিকে, কিন্তু শুধু মানুষের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, অবশ্যই মুসলমানের খাওয়ার একটি নিজস্ব ধরন আছে, যেটা ইসলামিক বিধিবিধান, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আদর্শ। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। মুসলমানদের প্রত্যেকটি বিষয়ে বৈশিষ্ট্য রয়েছে, খাবারেরও একটি সৌন্দর্য রয়েছে, খাবারেরও একটি স্বতন্ত্র ধরন রয়েছে যে মুসলমান কিভাবে খাবার খাবে। অবশ্যই আমরা যেটা ইতিপূর্বে আমাদের তালিব ভাই থেকে শ্রবণ করলাম যে খাবার খাওয়া হচ্ছে মুবাহ, যদি আমি সেটাকে, সেটা আমি খেলে হয়তো উপকৃত হব, আবার কিছু কিছু খাবার আছে খেলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব,
ক্ষতিগ্রস্ত।
এই জন্য খাবার খাওয়ার পূর্বে আজকে যে বিষয় যে আমাদের করণীয় কি, তো আজকের বিষয়টা আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমি কি খাবো কি খাবো না, কোনটা খেলে আমার জন্য উপকারী হতে পারে, কোনটা খেলে আমার শরীরের জন্য ক্ষতি হতে পারে,
রাইট,
এটা অবশ্যই আমাকে জানা দরকার। আর খাওয়ার পূর্বে এই জন্য আমাকে একটু চিন্তা করা উচিত, পাশাপাশি মুসলমান যেহেতু আমি রয়েছি তো আমার খাবারের সৌন্দর্য রয়েছে, আমাকে খাবারের পূর্বে ভালো ভালো নিয়ত করা, যেটা আমরা শ্রবণ করলাম, আপনি বললেন, আমার তালিব ভাই বললো, যে ভালো ভালো নিয়ত করে নেওয়াকে সেটা আমি ইবাদতের মধ্যে কিভাবে গণ্য করতে পারি, ইবাদত হিসেবে আল্লাহ তাআলা দরবারে আমার সেই খাবারটা যাতে ইবাদতের মধ্যে সামিল হয়ে যায়।
ডাক্তার বলেন, কবিরাজ বলেন, বা রুহানি চিকিৎসা বলেন, যার কাছেই যাবেন সে আপনাকে প্রথম চিকিৎসা এটাই দিবে, অ্যালার্জি জাতীয় খাবার থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন। হয়তো আপনারাও গেছেন ডাক্তারের কাছে, আপনি না হয়তো কাউকে নিয়ে গেছেন, দর্শক শ্রোতাও হয়তো বা জানেন এই বিষয়গুলো,
মানে ডাক্তারের কাছে গেলে একটা স্পেসিফিক প্রথম প্রেসক্রিপশন যেটা লেখা এটা থাকে হচ্ছে আপনি এগুলো অ্যাভয়েড করে চলবেন,
এগুলো বাদ দিতে হবে আপনাকে। সেটা বললাম, রুহানি চিকিৎসা থেকেও দেওয়া হয়, ডাক্তার ক্ষেত্রে দেওয়া হয়, বা কবিরাজের ক্ষেত্রেও দেওয়া হয়। আপনি অ্যালার্জি যে খাবারে আছে সেই খাবারগুলো আপনাকে ত্যাগ করতে হবে, সেই খাবারগুলো খাবেন না। অথচ খাবার সামনে আসলে যদি 10 আইটেমের খাবার আসে, তার মধ্যে 9 আইটেম যদি অ্যালার্জি যুক্ত থাকে, যে খাবারে আমরা জানি এর মধ্যে অ্যালার্জি আছে, তো ওটাই আমরা পছন্দ করি আর সর্বপ্রথম ওটাই খাওয়া শুরু করি। তার মানে আমার স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর সেই বিষয়টা আমি তাড়াতাড়ি গ্রহণ করে নিচ্ছি। আমি একবার ভাবিও না, চিন্তাও করি না, হ্যাঁ সুস্বাদু খাবার আছে, অল্প নেন আপনি। আপনাকে ডাক্তার যেহেতু মানা করছে আর অসুস্থ হতে পারেন, এটা খাওয়ার কারণে মানুষ অসুস্থ হয়, অ্যালার্জি যখন বেড়ে যায়, আমার জানামতে অনেক আছে, আমার জানামতে দেখবেন খাবার খাওয়ার পরে দুই চার ঘন্টা সে শুয়ে থাকবে, অ্যালার্জির যন্ত্রণায় ওষুধ খাবে, এরপরে ওমা ওমা শুরু করে দিবে, কিন্তু ওই খাবারটা সে খাবেই খাবে,
এমনও বলতে
মন মানে না,
মন মানে না।
জাকির ভাই, আপনি যেটা তাদের কথা বলেন, এমনও বলতে শোনা যায় যে ভাই খাবার টেবিলে বা দস্তরখানে তো এসে গেছে, জিহ্বাকে মানাতে পারিনি, খেয়ে নিছি, এখন তো অস্বস্তি বোধ করতেছি, এখন বুঝতেছি যন্ত্রণা কি। পাশাপাশি এরকম অনেক আছে যে ডায়াবেটিক রোগী যারা, তাদেরকে যেমন মিষ্টি জাতীয় খাবার, অনেকগুলো খাবার এভিয়েট করা চলতে হয়, তারাও অনেক সময় এই কষ্টটা করে। এই জন্য খাবারের শুরুতে আমরা একটা কথা বলি যে ভাবিয়া করিও কাজ, করিয়া
ভাবিও না।
এই খাবারটাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত যে আমি কি খাচ্ছি, হয়তো জিহ্বার বা নফসের দোকায় পড়ে মুখরোচিত খাবার আমার সামনে এসে গেছে, আমি গ্রহণ করে নিয়েছি, এখন সেটা যে আমার পাকস্থলিতে যাওয়ার পরে
কঠোর
নিচে নামার পরে সেটার যে কি ক্ষতিটা, পাঁচ থেকে দশ মিনিট পরে আমি টের পেয়ে শুরু
মানে একটা হলো গিয়ে যে যেটা বললাম আমরা এখন, যে ডাক্তার বলছে এই খাবারগুলো থেকে আপনি বেঁচে থাকবেন, এগুলো অ্যালার্জি জাতীয় খাবার, এটা খেলে হয়তো আপনার সাথে ম্যাচিং করে না, এরপরে আপনার অ্যালার্জি দেখা দেয়, আপনি খাবার। আর একটা হলো গিয়ে খাবারের গায়ে লেখা থাকে এটা খাওয়া নিষেধ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার একবার ভাবি যে আমার করণীয় কী ছিল, যেহেতু এই খাবারটা উদাহরণস্বরূপ এটা কোম্পানি লিখে দিয়েছে এটা খাওয়া নিষেধ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন আমার করণীয় কী? কোম্পানির দোষ দেওয়া, এই যেটা আমি হাতে নিয়েছি এটার দোষ দেওয়া, নাকি নিজের দোষ দেওয়া? যদি করণীয়টা বুঝতাম না, আসল মনে হয় আমরা নিজের জন্য করণীয় যে বিষয়টা এটাও ভুলে গেছি, কোন বিষয়টা করণীয়, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, কোনটা ধর্জনীয়, কোনোটাই আমরা বুঝি না, মনে হয় এটা ছেড়েই দিছি। এখন খাবারটার প্যাকেটে লেখা আছে যেটা খাবেন না ক্ষতিকর, কোম্পানি তো বানিয়ে দিয়েছে, বানানোর পরে আপনাকে বলেও দিয়েছে এটা ক্ষতিকর, কিন্তু এখন আমার করণীয় তো ওটাকে বর্জন করা, ওটাকে ছেড়ে দেয়া, ওটার কাছেও না যাওয়া যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর নিজের প্রতি যে জুলুম করে তার ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে এসেছে, জুলুম যারা নিজের উপরে করে। তো আজকের যে বিষয় আমরা নিয়েছি খাবারের পূর্বে করণীয়, অনেকগুলো করণীয় কাজ এখনও বাকি আছে, মাত্র তো নিয়ত দিয়ে আমরা শুরু করলাম, ইনশাআল্লাহ তাআলা শুনবো মোবাল্লিগে দাওয়াত ইসলাম থেকে শোয়েব ভাইয়ের কাছে যাবো, না তে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রসুলে আরবি কিজো তোমার দরবার, রসুলে আরবি কিজো তোমার দরবার, রসুলে আরবি তোমার দরবার, দয়ার ভাণ্ডার রসুলে আরবি তোমার দরবার, দয়ার ভাণ্ডার রসুলে আরবি। অসহায় দি তুমি সহায় রসুলে, আরবি অসহায় দি তুমি সহায় রসুলে, আরবি দুঃখীদের প্রতি রসুলে আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসুলে
নবি তো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি তো জাহানে তুমি বাদশাহ রসূলে قسم خدا کی ہے یہ حقیقت جنہیں بلایا ہے مصطفیٰ نے وہی مدینے کو جا رہے ہیں بنے گا جانے کا پھر بہانہ کہے گا کر چلو دیوانے تمہیں مدینے مدینے والے بلا رہے ہیں قاد آشتے عاشق را توب پریا مدینہ قاد آشتے عاشق را دیو اتار প্রতি হে নবী দয়ার রজন দিও আতার প্রতি হে নবী দয়ার রজন দিও বদকার প্রতি হে নবী বলে দাও তাকে রসুলে আরবি বলে দাও আমায় তব গোলাম রসুলে আরবি কিজে মহান তোমার দরবার রসুলে আরবি তোমার দরবার দয়ার রসুলে আরবি
সুবহানাল্লাহ কালাম নাত রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছিলাম আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক আল্লাহ তাআলা মদিনার ভালোবাসা অন্তরে আরও বেশি দান করুক দর্শকের কল আছে কলের দিকেও যাব আর আজকে যে বিষয় আমরা নিয়েছি খাবারের পূর্বে করণীয় আরেকটি বিষয়ে তুলে ধরার চেষ্টা করব সামনে নিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা সেটা হলো নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে দেখানো শেখানো এবং করতে বলাও হয়েছে আর সেটা কি খাবারের পূর্বে ভালো করে হাত ধুয়ে নেওয়া ইনশাআল্লাহ তাআলা কলগুলো শুনেই এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে মুবাল্লিক থেকেও শুনবো ইনশাআল্লাহ তাআলা খাবারের পূর্বে খাবারের অজুও বলা হয় এটাকে এবং খাবারের পূর্বে আমরা স্বাভাবিকভাবে হাত ধোয়ার কথাও বলি এখন এটা নিয়ম কানুন কি কোন হাত ধুব কতটুকু ধুব ধোয়ার পরে কি করব এটার বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা জানবো আমরা জি দর্শকের কল শুনিয়ে দিন
গাজীপুর আমি একটি গজল শুনতে চাই হাজী রাব্বি জাল্লাল্লাহ
সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা সোহেব ভাই আছেন নোট করতেছেন তিনি শোনাবে পরবর্তী কল দেন
আমি মোফাজ্জল বলছিলাম সিলেট বিয়ানীগঞ্জে অনুষ্ঠানটা দেখতেছি আপনাদের খুব সুন্দর এবং এত সুন্দর অনুষ্ঠান চ্যানেলগুলো খুব সুন্দর এগুলো ঘরে ঘরে থাকা উচিত
মাশাআল্লাহ চমৎকার অভিমত আপনি দিয়েছেন আমাদের এই চ্যানেলের ব্যাপারে আল্লাহ তাআলা কবুল করে নিক সাথে থাকবেন সবসময় আশা রাখি অপরকেও দাওয়াত দিবেন পরবর্তী কল দেন
রংপুর থেকে মোহাম্মদ আলামিন আমি একটি নাচের অংশ শুনতে চাই দয়া কর নবী আমায়
আচ্ছা তোমার দয়া ছাড়া উপায় নেই শুনবো ইনশাআল্লাহ তাআলা সোহেব ভাই আছেন আমাদের সাথে শুনাবে পরবর্তী কল
আমি কোটিয়াছড়ি থেকে বলছিলাম মেডিটেশন আমি আপনাদের চ্যানেল দেখছি আমার কাছে অনেক ভালো লাগে আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত অনেক সুন্দর বিষয় নেওয়া হয়েছে এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং জানতে পারবো আমাদের জন্য দোয়া করবেন
ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাআলা ভালো রাখুক সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল
আমি চাঁদপুর থেকে বলছিলাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি একটি নাতির আসল শুনতে চাই মদিনা যাওয়ার রওনা এই জায়গার
নবী আর রহমত শাফি উম্মত মাশাআল্লাহ চেষ্টা করবে এটাও শোনানোর জন্য সাথেই থাকুন পরবর্তী কল
কথাগা বাসালি মোহাম্মদ সেলিম আপনাদের চ্যানেল প্রতি সকালে দেখি আমার দোকান আছে তো পুরো দোকান মানুষ সব সময় দেখে খুব ভালো লাগে এখনো চলতে আছে আল্লাহ দিলে আমার একটু দোয়া করিবেন
আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাকে সুস্থ রাখুক এভাবে করে যদি প্রত্যেক দোকানদার ভাই নিজের দোকানের মধ্যে আমি একদিন নারায়ণগঞ্জ পঞ্চবটি যে এরিয়া আছে ওখান থেকে কোথাও যাচ্ছিলাম ওখানে একটা টিভির শোরুম যে থাকে আল্লাহ তাআলা অনেক বড় দয়া তখন মনের মধ্যে এত আনন্দ হলো আমার এক সিরিয়ালে টিভিগুলো থাকে দাগের মধ্যে সারা তো শোরুমের মধ্যে না তো সম্ভবত রমজান মাস ছিল প্রতিটা টিভিতেই যেগুলো স্ক্রিন অন আছে সবগুলো টিভিতেই মাদানি চ্যানেল
সুবহানাল্লাহ
রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এক নজর দেখলাম ওখানে মন থেকে দোয়া আসছে ওই ভাইদের জন্য যারা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সওয়াবের নিয়তে প্রচারের জন্য দীন ইসলামের কাজের জন্য মাদানি চ্যানেল অন করে রাখে নিজেও দেখে নিজেও শিখে কোনো একজন ব্যক্তি আসলো কাস্টমার দোকানে এসে দেখলো মাদানি চ্যানেল ভাই আপনি এটা কোন চ্যানেল দেখেন খুব ভালো তো কথাগুলো খুব ভালো তো আলোচনাগুলো দেখতে তো খুব ভালো আছে ধর্মীয় চ্যানেল এটা আপনার বলারও সুযোগ হলো মাদানি চ্যানেল বা সে এক কাপ চা পান করার জন্য আপনার চায়ের দোকানে বসছে, আর একটা মিনিট সেখানে সে অপেক্ষা করছে চা পান করতে করতে, আর ওই সময় একটা কথা, একটা হাদিসে পাক যদি তার মাথার মধ্যে বসে যায়, আর সে বাসায় গিয়ে যদি এটাই ঘরের মধ্যে চালু রাখে, তো আপনি হলেন এই নেকির দাওয়াত দেওয়ার একজন মাধ্যম। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যে কালামগুলো আসছে সবাই আপনার থেকে শুনবে, একটু নোট করে রাখেন। যে বিষয়টা নিয়ে কলের আগে কথা বলছিলাম আমি, খাবার খাওয়ার পূর্বে আরও একটি করণীয় কাজ, সেটা হলো হাত ধৌত করা। এখন কিভাবে, কতটুকু একটু যদি দর্শককে শেয়ার করতে।
জি অবশ্যই জাকির ভাই, আমরা সকলে চাই যে আমাদের পরিবারের অভাব দূর হয়ে যাক, আমরা সকলে চাই যে আমাদের ঘরে কল্যাণ চলে আসুক।
জি জি জি,
এমন কেউ নেই পৃথিবীতে যে যারা চায় না যে আমার ঘরে কল্যাণ আসুক, যারা চায় না যে আমার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে যাক। খাবারের যে ওয়াজুটা, এই ওয়াজু করার ফজিলত এবং এই ওয়াজু করার উপকারিতা কি, হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাবার আগে ও পরে ওয়াজু করাটা অভাবকে দূর করে দেয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর এটা নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াসসালাম গণের সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত।
সুবহানাল্লাহ।
হযরতে সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা পছন্দ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে কল্যাণ বাড়িয়ে দিক। রাসূলে পাকের বাণী, এটি কোনো কারো বাণী না যে মিথ্যা হতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যাই বলেছেন তাই করেছেন। তো প্রিয় নবী বলেন আল্লাহ তাআলা তার ঘরে যে এটা পছন্দ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে কল্যাণ বাড়িয়ে দিক, তবে যখন খাবার দেয়া হয় তখন যেন সে ওয়াজু করে নেয়। এবং যখন খাবার তুলে নেওয়া হয় তখনও যেন সে
ওযু করে নেয়। আল্লাহ, এক তো করণ আগের করণীয় আর একটা হলো পরের করণীয়।
সুবহানাল্লাহ। কল্যাণ দূর হবে না জাকির ভাই, কল্যাণ আসবে না, অভাব দূর হবে না, এতে সওয়াবও রয়েছে।
সুবহানাল্লাহ।
জি হাদিসে পাকে রয়েছে হযরতে সাইয়েদুনা উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা জাহিদা আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রিয় রাসূল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খাবার আগে ওযু করলে একটি সওয়াব আর খাবার পর ওযু করলে দুটি
সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দেখেন খাবার এর ওযু করলে এর ফজিলত কি, অভাব দূর হয়ে যাবে। খাবারের পূর্বে ওযু করলে, খাবারের পরে ওযু করলে এর বরকত কি, ঘরে কল্যাণ চলে আসে।
সুবহানাল্লাহ। অভাব অনটন দূর হবে, বরকত হবে। সুবহানাল্লাহ, বরকত রয়েছে,
সুস্থ হবে, কল্যাণ চলে আসবে, অভাব দূর হয়ে যাবে, এবং খাবারের ওযু করলে দুটি সওয়াব পাওয়া যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে দিনবে কি বলবেন
জি, এক ফজিলতের সাথে এটাও হয়েছে যে আমাদের ঘরে যে অনেক সময় দুষ্ট জিন, যেটাকে আমরা শয়তান বলে থাকি, শয়তান আসে অনেক সময়, এই যে অস ঈদের বিভিন্ন অসসা দেয় বা বিভিন্ন কিছু নষ্ট করে থাকে। তো বলা হচ্ছে যারা খাবারের পূর্বে এবং খাবারের পরে অজু করবে, ঘর থেকে এই ধরনের শয়তানও দূর হয়ে যায়।
সুবহানাল্লাহ।
আর এ তো আমরা অনেকে হয়তো মাদানি, যেমন দর্শক শ্রোতার আজকে হয়তো অনেকে প্রথম শুনছে যে খাবারের পূর্বে, সাধারণত আমরা জানি যে নামাজের
জন্য
অজু করতে হয়, কোরআনে পাকের তিলাওয়াতের জন্য অজু করতে হয়, এরকম ভালো ভালো কাজে যখন আমরা জানাজার নামাজে যখন অংশগ্রহণ করি তখন অজু করি, কারণ খাবারের পূর্বে অজু। তো দর্শক শ্রোতা হয়তো তাদের এই কনফিউশন দূর করার জন্য আলহামদুলিল্লাহ বলছি যে খাবারের ওযু হচ্ছে যে দুই হাতের কবজি পর্যন্ত দৌত করা, এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটাও বলেছেন যে সাথে কি মুখের সামনের অংশ ভিজিয়ে নেওয়া, উপরিভাগ ঠোঁটের উপরিভাগটাও ভিজিয়ে নেওয়া, এটা হচ্ছে খাবারের ওযু। তো আমরা হয়তো খাবারের পরে করে থাকি দৌত করা, কিন্তু খাবারের আগে করে থাকি না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শাইখ তরিকত আমির আলে সুন্নত তার বিশ্ববিখ্যাত কিতাব ফয়জানে সুন্নতের মধ্যে একটি ঘটনা এভাবে উল্লেখ করেছেন যে এক ব্যক্তি ট্রাক ড্রাইভার ছিল। তো সে ট্রাক ড্রাইভ করে অনেকক্ষণ যাওয়ার পরে মাঝপথে তার খিদা লেগেছে, যাত্রাবিরতি করেছে। তো সে কী করেছে, ওই যাত্রাবিরতিতে একটা হোটেলে গিয়ে নেমেছে, পাশে নেমেছে, ওইখান থেকে গিয়ে সে হোটেল থেকে কিছু খাবার খেয়েছে। খাবার খাওয়ার পরক্ষণে কিছুক্ষণের মধ্যেই সে ব্যক্তি আর কি পুরো বিষক্রিয়া হয়ে গেল, এবং সে তার মুখ থেকে বিষক্রিয়া হলে যে ধরনের থুতু বের হয় ওই ধরনের থুতু বের সে সেন্সলেস হয়ে গেল, অর্থাৎ মারা গেল। তো পাশের মানুষরা অনেক ভিড় জমে গেল, কি হয়ে গেল, সবাই তো খাবার খাচ্ছে হোটেলের, অনেক মানুষ হোটেলে খাবার খাচ্ছে, কারোই এমনটা হলো, এই লোকটার এমনটা হলো কেন? তো অনেকক্ষণ যখন পুলিশ আসলো, তদন্ত হলো, রিপোর্ট হলো, তো অনেক তদন্তের পড়ার পর দেখতে পেল যে তার ট্রাকে যে চাকা রয়েছে ওই চাকার নিচে একটি বিষাক্ত সাপের যে পড়েছিল, সাপ পড়েছিল এবং সাপ পিষ্ট হয়ে গিয়েছে। তো ওই ব্যক্তি ট্রাক থেকে নেমে প্রথমে ওই চাকার মধ্যে হাত দিয়েছিল, ট্রাকে চাকা হয়তো পরিষ্কার করেছিল বা কিছু একটা করেছিল, তো এরপরে সে হাত না ধুয়ে ওই হোটেলে গিয়ে খাবার খাবার খেয়েছে, যার কারণে তার এই ইন্তেকাল হয়েছে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়, বাস্তবিক ঘটনা যে হাত না দিয়ে খাবার খেলে কি ক্ষতি রয়েছে,
ক্ষতি রয়েছে অবশ্যই।
আর ডাক্তারগণ এবং বিশেষজ্ঞরা বলে যে মানুষের পেটের মানুষের শরীরে যে রোগ আক্রান্ত হয়ে থাকে তার প্রায় 70-80% রোগ হয় হাতের মাধ্যমে।
আচ্ছা, এই হাত খাবার খাবারের প্রয়োজন, মানে এই হাত নাকে যায়, এই হাত চোখে যায়, এই
হাত বিভিন্ন অঙ্গে হাত দ্বারা স্পর্শ করি।
জি জি জি।
অনেক সময় আমরা আমাদের ডাক্তাররা বলে যে আমরা হাত বাইরে থেকে আসলে ডাক্তারের পরামর্শ যখন আমরা অফিস শেষ করে বা কর্মস্থল থেকে বাড়িতে ফিরি, যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা রয়েছে আমরা গিয়েই আদর করে তাদেরকে, তারা আমাদের কোলে ঝাঁপিয়ে পড়ে, আমরা তাদেরকে নিয়ে নিই। বিশেষজ্ঞগণ ডাক্তারগণ বলে যে তাদের সাথে সাথে কোলে নেওয়ার জন্য বারণ করেন, কেন আমার শরীরের সাথে আমার হাতের সাথে
কত জীবাণু
লেগে থাকতে পারে, সেটা তার গায়ে তার মুখে তার হাতে লেগে গেল তখন ওই বাচ্চা তো আর বুঝবে না যে হাত দিয়ে আবার ওই জায়গা চুলকাতে হবে বা গালে হাত দিল মুখে হাত দিল বরাবর সে মুখে দিয়ে ফেললো, এতে করে সেও অসুস্থ হয়ে যেতে পারে। তো এই জন্য আমাদের উচিত যে সর্বপ্রথম একটা বিষয় আমরা তো আমল করব, আর যদি এটাকে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত হিসেবে আমল করি ইনশাআল্লাহ আমরা সওয়াবও পাবো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুন্নত মোবারকাগুলো আলহামদুলিল্লাহ এতটাই বরকতময়, এতটাই ফজিলতপূর্ণ যে মানুষের ইহকালীন এবং পরকালীন সকল ক্ষেত্রেই উপকারী আর অপকার। যদি আমরা খাওয়ারের পূর্বে হাত দিয়ে নিই ইনশাআল্লাহ আমাদের হাতে যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণু দূর হয়ে যাবে,
দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। আমরা ঘরের মধ্যে যখন খাবার খাই, এটা আমারও ঘরের মধ্যে ছিল ছোটোবেলা থেকে এক অভ্যাস, খাবার খেতে বসলেই মা ছোট একটা পাত্রে পানি দিত, মানে সব খাবারের সব আয়োজন করার পরেও একটা ছোট্ট পাত্রে পানি নিয়ে আসতো যাতে করে সবাই ওটার মধ্যে হাত ধুইতে পারে।
আমাদের দেশে চিলিমচি বলা হয়,
ওটাও ব্যবহার করে, আবার অনেক এলাকাতে ওটা নেমনে বাটিতে পানি ব্যবহার করে, ওটাও অনেক ঘরে অনেক সময় ব্যবহার হয়, এমনি আলাদা করে অন্য একটা বাটিতে পানি দেয়। আর এটা দেওয়ার উদ্দেশ্য হলো এটার মধ্যে সবাই হাত ধুইবে। আচ্ছা, হাত তো ধোয়ার জন্য পানি আনছে, কিন্তু ইসলাম এখানে কি বলে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা আমাদের যেটা শিক্ষা সেটা হলো উভয় হাত ধুইতে হবে। এখন ঘরের মধ্যে যেটা হয়, আমাদের তো অভ্যাস আছে হাত ধোয়ার, আমরা কি করি ওই বাটির মধ্যে এক হাত, যে হাতে খাবার খায় শুধু ডান হাত ধুই, কিন্তু ইসলাম বলে উভয় হাত ধোয়ার জন্য, তাও আবার কবজি পর্যন্ত। কেন? এখন খাবারের সাথে মাছের তরকারি আছে, এক হাত দিয়ে তোর মাছের কাঁটা সরায় না, দুই হাত ব্যবহার করে, কাঁটা ধরে, মাছ ধরে বা মাংস ধরে, হাড় ধরে বা কোনো কিছু আলাদা করতে হলে বাম হাতও স্পর্শ হয়ে যায় এখানে। এজন্য বলা হয়েছে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা, এটা খাবারের আগের অজু উভয় হাতের। আচ্ছা, আমরা আর একটা ভুল করি কি মাইনুদ্দিন ভাই, উভয় হাত তো ধুয়ে নিলাম,
জি
ঘরের মধ্যে উভয় হাত আমরা ধুয়ে নিলাম, ধোয়ার পরে গামছা দিয়ে বা টিস্যু দিয়ে আমরা হাতটাকে মুছে দিই, এটা নিষেধ করা হয়েছে। এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি, আবার হোটেলে খাবার খেতে বসি আমরা দুই হাত উভয় হাতও ধুয়ে নেই, ধোয়ার পরে হোটেলের কর্মচারী যারা আছে তারা আমাদেরকে টিস্যু দেয়, তা আমরা কী করি, ফ্রি টিস্যু পেয়ে এরপরে দোনো হাতকে ভালো মতো মুছে ফেলি। আপনি হাত ধোয়ার উদ্দেশ্য কী ছিল, হাতে জীবাণু যা আছে সেটা পরিষ্কার হয়ে গেল, দূর হয়ে গেল। এখন এই টিস্যু কোথা থেকে তৈরি হয়েছে, প্যাকেটজাত হয়েছে, তারপরে হোটেলে আসছে, সেটা খুললো, খোলা অবস্থায় দুই দিন ধরে আছে, ওটার উপরে বালু পড়ছে, ময়লা পড়ছে, জীবাণু পড়ছে, মাছি পড়ছে, বা অনেক সময় দেখা যায় ওখানে যে কর্মচারীরা থাকে তাদের পকেটে থাকে টিস্যুগুলো, এরপরে আপনার হাতে আসে, ওর হাত দিয়েই তো আপনার হাতে দিল, আপনি তো একদম ফ্রেশ একটা প্যাকেট থেকে খুলে হাত মোছেন নাই, কারো হাতের মাধ্যমে আপনার হাতে পৌঁছিয়েছে, তো সেটা দিয়ে আমরা কি করি আবার আমার হাতটাকে আমরা মুছে নেই। তো খাবারের আগে অজু করে হাত মুছবো না, এটা ফয়জানি সুন্নতের মধ্যে আসছে। খাবারের আগে হাত ধুয়ে হাত মুছবো না, খাবারের পরে হাত ধুয়ে আমরা হাতকে মুছে নিব, এটা সঠিক পদ্ধতি। কিন্তু আমরা ভুল পদ্ধতিতে চলি, আমরা কি করি এই খাবারের আগে হাত ধুই আবার মুছে ফেলি, খাবারের পরে অনেক সময় আবার হাত ধুয়ে না মুছে বা চলে যায়, এমনটা হয়ে যায়। আবার খাবারের আগে যে করণীয় বিষয়গুলো এগুলো বলতেছিলাম, বিশেষ করে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার সামনে যে খাবারগুলো আসছে সেটা আমার শরীরের সাথে যায় কি না, আমি এটা খেতে পারবো কি না। আচ্ছা, আরেকটা আছে, বয়স সাপেক্ষে খাবারকে আপনাকে নির্ধারণ করতে হবে। এখন আমরা বাচ্চাদের কিছু খাবার বের হয়েছে, ওটার মধ্যে লেখা থাকবে 1-2 বছর, 2-5 বছর, 5-10 বছর। এখন যদি আপনি এই আপনার বাচ্চার বয়স আছে 1-2 বছর, আর যদি আপনি কিনে নিয়ে আসেন 5-10 বছরের, ওকে আপনি সুস্থই করতে পারবেন না, ওই খাবার খেয়ে সে ভালো হবে না, অসুস্থ হয়ে যাবে। এটা মানতে রাজি আমরা, এটা কেন মানি না যে আমার বয়স অনুযায়ী আমি কতটুকু মিষ্টি খেতে পারবো, খাবারের আগের করণীয় বলছি আপনাদেরকে, আমার বয়স অনুযায়ী আমি কতটুকু ঝাল খেতে পারবো, আমার বয়স অনুযায়ী আমি কতটুকু খাবার খেতে পারবো, এটা আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। এখন খাবার আসলো সামনে, ইচ্ছা মোতাবেক খেয়ে নিলাম, পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লাম, এটা যেন না হয়। দর্শকের কিছু অনুরোধ ছিল, শুনি সোহেব ভাই থেকে আপনাদের যে অনুরোধগুলো ছিল, অনুরোধের কালাম এক পংক্তি দুই পংক্তি করে শুনে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আরো শেষ কিছু আলোচনাও করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
তাকুরু নবিয়ামাই দয়া ছাড়া কোনো উপায় নাই, দয়া করো নবিয়ামাই দয়া ছাড়া কোনো উপায় নাই, আমার মৃত্যুর কঠিন সময়ে, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই, আমার মৃত্যুর কঠিন সময়ে তোমার একটু দিদার যেন পাই। নদীনা যাওয়ার দৌড়াই ইজাজত, নদীনা যাওয়ার দৌড়াই ইজাজত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত, করাও ডেকে পান প্রেমের শরবত, করাও ডেকে পান প্রেমের শরবত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত। জ্বালাও বুকে মোর আগুন এমন শান্ত যেন কভু না হয়ে মন, জ্বালাও বুকে মোর আগুন এমন শান্ত যেন কভু না হয়ে মন, তোমারি প্রেম যেন কাদাই দিন রাত, তোমারি প্রেম যেন কাদাই দিন রাত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত, তোমার নামে এই প্রাণ দেব, তোমারি প্রেমে এই শির কাটাব, তোমারি নামে এই প্রাণ দেব, দাও এমন মনোবল, দাও এমন হিম্মত, নবী রহমত উম্মত, নবী রহমত শফি উম্মত, হুসেন ইবনে আলী রসিলা ওসি পাকির পুত্র রজার ওসিলা, হুসেন ইবনে আলী রসিলা ওসি পাকির পুত্র রজার ওসিলা, দাওনা মোরে দাওনা মদিনায় মোরে শাহাদত, দাওনা মদিনায় মোরে শাহাদত, নবী রহমত শফি উম্মত, নবী রহমত শফি উম্মত।
আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। কালাম শুনছিলাম আপনাদের অনুরোধের কালামগুলো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা আলোচনা করার জন্য, খাবারের পূর্বে করণীয়, খাবারের পূর্বে করণীয়। দেখেন যখন খাবারের টাইম হয় আমরা না দস্তারখানার দিকে আমাদের খেয়াল থাকে, না খাবারের আগে যে করণীয় কাজগুলো, যেমন উভয় হাত ধৌত করে নেওয়া এবং দস্তারখানা বিছানো এবং আপনার যেভাবে সুন্নাত তরিকায় বসে খাবার খাওয়া, সেই বসার ব্যাপারে আমাদের সতর্কতা আছে। আচ্ছা, খাবার শুরুতে দোয়া পাঠ করা, এটাও করণীয় একটা কাজ। খাবারের পূর্বে দোয়া পাঠ করা, বিসমিল্লাহ শরীফ পাঠ করা, ডান হাতে ছোট ছোট লোকমা বানিয়ে মুখের মধ্যে দেওয়া, তো এই যে করণীয় কাজগুলো, এগুলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আর প্রতিটা হিকমত, প্রতিটা সুন্নাতের মধ্যে হিকমত রয়েছে, আর প্রতিটা হিকমতে আমাদেরকে কল্যাণ দেখায়। প্রতিটা সুন্নাতে যেন একটা হিকমত, আর এক একটা হিকমত আমাদেরকে কল্যাণের পথ দেখায়, কিন্তু আমরা বুঝি না। যে বলা হয় না খাবারের বসার পদ্ধতি, এটাও খাবারের পূর্বের করণীয়। কিভাবে আমি বসবো খেতে, খাবার তো খেতে বসলাম, কিভাবে বসবো? আর সেই সুন্নাত মোতাবেক না বসার কারণে আমাদের পেট বেড়ে যায়, এরপরে আরও কত রোগের কারণ হয়ে দাঁড়ায় সুন্নাত মোতাবেক বসে না খাওয়ার কারণে, পরবর্তীতে এর জন্য ভোগান্তি আমাকে ভোগ করতে হয়। এরপরে আপনার দস্তারখানার ফজিলতের কথা কতই তো কিতাবের
মধ্যে এসেছে, যে আমরা যখন খাবার খাবো,
জি
আপনি যে বসার, মানে আমরা মাজাল্লাহ আজকে আমাদের না জানার কারণে মুসলমান মানুষ তো আছেই, সাথে অনেক সাধারণ মুসলমান এমন রয়েছে যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, যা খাবার সামনে আসছে খাবার খেয়ে নিচ্ছে। তো দাঁড়িয়ে খাবারের ব্যাপারে কি এসেছে, সাজা সাইদুনা আনাস বিন মালিক রদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম রাফুর রাহিম হুজুরুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা দাঁড়িয়ে পান করা ও দাঁড়িয়ে খাবার খাওয়া থেকে বিরত থাকো। নিষেধ করেছেন দাঁড়িয়ে পান করা এবং দাঁড়িয়ে খাবার খাওয়া থেকে নিষেধ করেছেন। আর বিশেষজ্ঞদের মতে, ইতালির এক খাদ্য বিশেষজ্ঞ খাবার নিয়ে রিসার্চ করে, তিনি বলছেন যে ব্যক্তিরা বা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায়, তাদের পেটের কিলহা নামক যে রোগ রয়েছে এই রোগের সৃষ্টি হয়। শুধুই কি তাই, দাঁড়িয়ে খাবার খাওয়ার এত বড় ক্ষতি রয়েছে, মাদানির জন্য দর্শক শ্রোতা যদি শ্রবণ করে হয়তো কম্পিত হয়ে যাবে। দাঁড়িয়ে খাবার খেলে মানুষের মেধা বিকাশ বিঘ্ন ঘটে এবং একটা সময় সে মানসিক রোগের তার মধ্যে সৃষ্টি হয় এবং সে মানসিক রোগী হয়ে যায় এবং এমন পর্যায়ে একটা সময় চলে যায় সে নিজের নাম পর্যন্ত ভুলে যায়,
আল্লাহ,
পাগল হয়ে যায়, যেটাকে আমরা পাগল বলি। তো পাগল হওয়ার একটি কারণ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাওয়া।
আচ্ছা
জাকির ভাই, আপনি বললেন যে আমরা খাবারের পূর্বে বসবো কিভাবে, তখন তো বসার শুনে তো আমরা জানি না, খাবার আসলো ঠাস করে, যদি সামনে চেয়ার থাকে চেয়ারে, ডাইনিং টেবিল থাকলে সেখানে বসে পড়ি, অথবা একেবারে যদি ফলরে বসে পড়ি, দস্তরখানার কোনো বালাই নেই। আচ্ছা, অনেক সময় আমরা এমন করি যে দস্তরখানা হিসেবে পত্রিকাকে বিছাই, দস্তরখানা হিসেবে
এমন কার্পেট কি বিছায় যেখানে বিভিন্ন বর্ণমালা, সেটা হোক বাংলা, ইংরেজি, আরবি, এরকম কিছু থাকে, সেগুলোকে বিছিয়ে নেই। বিভিন্ন ছবিযুক্ত পোস্টারকে আমরা বিছিয়ে নিই, মানে দর্শকতা এটা কখনো দস্তরখানা নয়, এটা জাস্ট একটি বাহানা। কিতাবের মধ্যে এসেছে যে এমন দস্তরখানা বিছাবেন যাতে কোনো অক্ষর, শব্দ বা আরবি ইবারত, কবিতা বা কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি যাতে না থাকে, বা কোনো ভাষায় কোনো ধরনের লেখা যাতে না থাকে। প্রত্যেকটি ভাষাকে আমাদের সম্মান করতে হবে, সেটা থেকেও আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। যখন আমরা খাবার খেতে বসব, তো সুন্নত হচ্ছে যে খাবার খাওয়ার তিনটি বসার মধ্যে তিনটা সুন্নত রয়েছে, হয়তো আমরা একটাও জানি না। ইনশাল্লাহ আজকের এই খাবার খাওয়ার পূর্বের সুন্নতের মধ্যে ইনশাল্লাহ আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে খাবার খাওয়ার একটি সুন্নত হচ্ছে বাম পা বিছিয়ে ডান পা ডান হাঁটু দাঁড় করিয়ে খাওয়া, অথবা উভয় নিতম্বের উপর বর করে দুই হাঁটু দাঁড় করিয়ে বসা, এটাও হচ্ছে কি সুন্নত। অথবা নামাজের মধ্যে শেষ বৈঠকে যেভাবে আমরা বসি দুজনে হয়ে বসা, এই একটা হচ্ছে সুন্নত। এই তিন ভাবের যে কোনো একভাবে বসলো সুন্নত আদায় হয়ে যাবে। ওলামায়ে কারাম আর এই তিনটা সুন্নতের উপর আমল করার জন্য উৎসাহ দিয়ে বলেন যে আপনি খাবার খাচ্ছেন, হতে পারে আমার আমি কতটুকু খাবার খাবো আমার জানা আছে, বা আমার একটা আইডিয়া হয়ে যায় যে আমি এক প্লেট খাবার খাবো বা চার মোট পাঁচ লোকমা, ছয় লোকমা, দশ লোকমা খাবার খাবো। এরকম হলে যদি আমি দুই লোকমা খাবার দুজন হয়ে বসলাম, এরপরে দু লোকমা খাবার সময় আমি বাম পা বিছিয়ে ডান পা ডান হাঁটু দাঁড় করিয়ে খাবার খেলাম, এবারে আবার দুই লোকমার সময় উভয় নিতম্বকে বর দিয়ে দুই পা দুইবার ওপর বর দিয়ে বসলাম, তো এভাবে করে যদি আমি খাবার খাই আমার পুরো তিনটা সুন্নতের উপরে আমল হয়ে যাবে। আমাদের মধ্যে অনেকে আছে যে চার জানু হয়ে খাবার খায়, চার জানু হয়ে খাবার খাওয়া যে নিষেধ আছে তা নয়, কিন্তু এটার ক্ষতি রয়েছে। এটার ক্ষতি কি, যারা চার জানু হয়ে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে সকল ব্যক্তি চার জানু হয়ে বা চ্যাপ্টা হয়ে খাবার খায়, তো তাদের মেদ বুড়ি যেটা বলা হয়, পেট বেড়ে যাওয়া, বুড়ি বের হয়ে যাওয়া, এই সমস্যাটা সৃষ্টি হয়। এই জন্য আমরা সুন্নতের উপর আমল করব, পরিতৃপ্তি সহকারে খাবার খেতে পারবো
ইনশাআল্লাহ তাবারাকাতাল। আর এর মধ্যে ইজিও সহজতা, এর মধ্যে
জাকির ভাই যে আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে পেটকে ভিতরে নেয়ার খুবই সুন্দর একটা ব্যবস্থাপত্র দেয়া হয়েছে,
রাইট রাইট,
আর তা হচ্ছে সুন্নতের উপর আমল করা। আমরা কি করি, চার জানু হয়ে বসে আহার করি, যার কারণে মানুষের পেট বেড়ে যায়, আমরা পরেশান হয়ে যাই, ডাক্তারের কাছে যাই, হাজার হাজার টাকা খরচ করি, আমার পেটটা কি হয়ে যায়, আবার আগের মতো পুনরায় ভিতরে চলে যায়। কিন্তু যদি আমরা সুন্নাতের উপর আমল করার নিয়তে সুন্নাত মোতাবেক বসে আহার করি, আপনার যা বেরিয়ে আসছে পেট আল্লাহ তাআলার দয়া ভিতরে চলে যায়।
সুবহানাল্লাহ। আর জাকির ভাই, হয়তো অনুষ্ঠানের শেষের দিকে ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার বিশ্ববিখ্যাত কিতাবের মধ্যে ইহাউল উলুমের মধ্যে উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার ওলি হতে চায়, আল্লাহ তাআলার নেককার বান্দা হতে চায়, তার জন্য তিনটা শর্ত রয়েছে।
আচ্ছা,
এক নম্বর হচ্ছে কম খাওয়া, দুই নম্বর কম কথা বলা, আর তিন নম্বর হচ্ছে কম ঘুমানো। তো আমি যদি নেককার হতে চাই, অনেকেই বলে ভাই আমি নেককার হতে চাই, আমি পরহেজগার হতে চাই, অনেকেই শোনা যায়
যখন পরহেজগারিতার ব্যাপারে ফজিলত শুনে, তখন তো
আগ্রহ সৃষ্টি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু যখন খাবার আসে ওই চার জানু হয়ে পেট ভর্তি করে খাবার খায়, আমাদের এটা মাথায় রাখতে হবে, আমি যদি পরেজগারে হতে চাই, ইবাদতের মধ্যে মিষ্টতা অর্জন করতে চাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা এটাও বলেন, যদি কোনো ব্যক্তি ইবাদতের মিষ্টতা অর্জন করতে চায় তাহলে তাকে কম খাবার খেতে হবে,
কম খাবার খেতে হবে, রাইট রাইট।
ওই জন্য আমাদের খাবারের পূর্বে উচিত যে চিন্তা করা, আমি কতটুকু খাবো ও আমার ইবাদতের মধ্যে মিষ্টতা অর্জন কতটুকু করতে হবে।
একদম বাস্তব কথা। অনেক সময় হয় তালিব ভাই, মানুষের চিন্তা ভাবনা ছাড়াই এই কাজগুলো, যে বিষয় নিয়েছি খাবারের পূর্বে করণীয়। এখন কোনো ব্যক্তি সফরে যাবে, সে জানে যে আমার গাড়িতে সফর আছে, কম হোক বেশি হোক, দুই ঘন্টা হোক আর বা ছয় ঘন্টা হোক, কিন্তু সেও ওই পেট ভর্তি করে খাবার খেয়ে নেবে। আবার কোনো ব্যক্তি দেখে যে আমার বারো ঘন্টা, পনেরো ঘন্টা, বিশ ঘন্টা সফর আছে, আবার সে অনেক সময় দেখে সাথে খাবার নেয় না, চিন্তাভাবনা নেই, এরকমের একটা মন মানসিকতা নেই, এগুলোর প্রতি আমাদের খেয়াল দেওয়া উচিত। যখন কোনো ব্যক্তি দেশের বাহিরে সফরে যায়, দেখা গেছে অনেক সময় অনেক দেশে যাইতে আঠারো ঘন্টা লেগে যায়, বিশ ঘন্টা লেগে যায়, বাইশ ঘন্টা লেগে যায়, তো আমাদের উচিত কিছু শুকনা খাবার সাথে রাখার জন্য, যাতে করে পথের মধ্যে খাওয়া যায়। আবার আমরা যারা নিজের এলাকাতেই সফর করি 2-4-5 ঘন্টার বাসের, আমাদের উচিত কম খাবার খেয়ে তারপরে বাসে ওঠা, না হয়তো ওয়াশরুমের প্রয়োজন হতে পারে বা বমি আসতে পারে।
এমন খাবার আমার খেয়ে বের হওয়া উচিত যাতে আমার পথিমধ্যে যাত্রাপথে
জি জি
প্রাকৃতিক ডাকে সারা না আসে যায়,
এমন কোনো এমন কোনো কাজে যেন আমার যেতে না হয়, গাড়ি ব্রেক করতে না হয় বা ডিস্টার্ব আমার না হয়, এমনটার প্রতি আমাদের খেয়াল রাখা উচিত। যে বিষয় আজকে নিয়েছিলাম খাবারের পূর্বে করণীয় বা খাবারের আগে আমার করণীয়, কয়েকটা বিষয় নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। এক তো ভালো ভালো নিয়ত করা, এরপরে আপনার খাবারের আগের অজুর সম্পর্কে খেয়াল রাখা, ঘরের মধ্যে আজ ছোটদেরকে এই বিষয়টা নিয়ে আমাদের কোনো শিক্ষাই আমরা দিচ্ছি না, বড়দের মধ্যে তো নেই, ছোটদের মধ্যেও নেই, কিন্তু তারা বড়রা কোথাও হাত দিলে সেটা বুঝে শুনে দেয় কোনটা ময়লা কোনটা অপরিষ্কার কোনটা জীবাণু, এটা বড়রা বুঝে কিন্তু ছোটরা বুঝে না। ছোটদেরকে দেখবেন চুলার কাছে ছেড়ে দিবেন, ওরা চুলাতে গিয়ে হাত দিবে, আবার আপনি ওদেরকে ময়লার ঝুড়ির কাছে রেখে দেবেন, ওরা ময়লার ঝুড়িতে হাত দিবে, ওরা কোনটা ময়লা কোনটা আগুন এটা ওরা চিনে না। তো আমার ঘরের মধ্যে ছোট যারা আছে তাদেরকেও এই হাত ধোয়ার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একটু শিখাই আমরা, যাতে করে আমার সন্তান বেঁচে যায় রোগ বালাই থেকে অসুস্থতা থেকে, আমার সন্তান বেঁচে যায়, আমরা একটু এটার প্রতি আমাদের ধ্যান ধারণা দেওয়া উচিত। আমাদের শিক্ষাটাই তাদের প্রকৃত শিক্ষা, আমার ঘর থেকে যেটা শিখবে সেটাই হলো আসল শিক্ষা, তার বাহিরে যত কিছুই শুনুক না কেন ওই ঘরের অভ্যাসটা তার থেকেই যাবে, ঘরের অভ্যাসটা তার মধ্যে পাবেনই পাবেন আপনি। এই জন্য ছোটোবেলা থেকেই আমাদের উচিত ছোটদেরকে খাবারের পূর্বে করণীয় যে কাজগুলো আছে, খাবারের আগে ভালো মতো উভয় হাত ধোয়া, হাত ধুয়ে না মোছা এবং দস্তারখানা বিছানো, একসাথে খেতে বসা, এবং খাবার যদি আমরা একসাথে খাবার খেতে বসি তো কার কোনটা প্রয়োজন সেটা আরও একটা বিষয় এখানে তালিব ভাই, খাবার খেতে বসলে আমার পছন্দনীয় জিনিসটা আমি আগে নিয়ে নিই। এক দস্তারখানার মধ্যে সবাই বসলাম, মা বসলো, বাবা বসলো, ভাই বসলো, বোন বসলো, আমি বসলাম, আরও যারা আছে তারাও বসে গেল, এখন কি করি আমার যেই জিনিসটা পছন্দ আমি কি করি ওই তরকারির প্লেট থেকে আগে আমার পছন্দের জিনিসটা আমি নিয়ে নিই। আচ্ছা, একটা গেল পছন্দের জিনিস, আরেকটা হলো গিয়ে দস্তারখানায় যা আসছে খাবার এটা সবার জন্যই, এখন আমি কি করি আমার প্রয়োজন মতন আমি এমনভাবে নিয়ে নেই বাকি একজন খাক বা না খাক সেটার প্রতি আমার কোনো লক্ষ্য ধ্যান ধারণা থাকে না। আরও একটা দেখা যায় যখন আমরা ইজতেমাইভাবে খাবার খেতে বসি, মাদানী কাফলাতে হোক বা এমনি কোর্সের মধ্যে হোক বা ঘরের মধ্যেও সাপ্তাহিক ইজতেমাতে ইজতেমার পরে যে খাবার দেওয়া হয়, এক প্লেটের মধ্যে আমরা সুন্নাত মোতাবেক 5-6 জন করে বসি, কারো খাবারের অভ্যাস দ্রুত গতিতে, হ্যাঁ খুব দ্রুত খেতে পারে, বারবার লোকমা দিতে পারে, তার চাবানোর প্রয়োজন হয় না, 2-1 চাবান দিয়ে এরপরে গিলে ফেলে যেটা খাবারের কথা বলা হয়েছে ভালো মতো চিবিয়ে খাওয়ার জন্য, এটা তার মধ্যে নেই। আরেক ব্যক্তি আছে ছোট ছোট লোকমা দিয়ে ধীরে 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 খেতে থাকে, এখন যে আস্তে আস্তে খায় ছোট লোকমা বানিয়ে খায়, সে 5 লোকমা দিল, আর পাশে যে ব্যক্তি দ্রুত খায় সে প্লেট খালি করে দিল। তো এই যে বিষয়গুলো এগুলো আমাদের খেয়াল রাখা উচিত।
হ্যাঁ, এখানে যদি জাকির ভাই আপনি লক্ষ্য করেন তাহলে আপনি কারো দৃষ্টিতে খুবই সম্মানিত ব্যক্তি হতে পারেন বা নিকৃষ্ট ব্যক্তি
হবে,
যেমন আপনার সামনে গোস্ত রয়েছে, গোস্তের টুকরা, আপনি কি করলেন ইশার করে দিলেন অপর ভাইকে, নিজেকেও প্রয়োজন ছিল কিন্তু অপরকে প্রাধান্য দিলেন,
জি
একটা আপনি টুকরা কম খেলেন, তো ওই ব্যক্তির দৃষ্টিতে আপনার যে সম্মান আসবে না,
আল্লাহ আল্লাহ আল্লাহ,
চিরকাল আপনাকে মনে রাখবে। আর যদি আপনি তার কাছ থেকে এক টুকরো গোস্ত নিয়ে নেন তবুও সে আপনাকে চিরকাল মনে রাখবে, কিন্তু আপনাকে নিকৃষ্ট চোখে দেখবে।
জি,
তো আপনি যদি নিজের টুকরোকে অপরকে দিয়ে দেন তাহলে এর স্বভাবও দেখেন না, কিতাবে আসছে আপনার ইশার করা অপরকে প্রাধান্য যে ব্যক্তি দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে ক্ষমা করে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো যদি আমরা কাউকে প্রাধান্য দেই, এক টুকরো আমরা কম খেয়ে নেই, এর উপকারিতা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং ওই ব্যক্তির দৃষ্টিতে আপনি সম্মানিত লোক হিসেবে গণ্য হবে।
সুবহানাল্লাহ,
পছন্দনীয় জিনিস অপরকে দিয়ে দেওয়া সুন্নতে মুবারক।
রাইট রাইট। আচ্ছা, আবার এমন যারা হয় খাবারের প্রতি যাদের আকর্ষণ বেশি থাকে, ওই যে তালিব ভাই যেটা নিয়ে আসেন গোস্তের টুকরোটা নিজের দিকে টেনে নেওয়া এবং তরকারির প্লেট থেকে সবার আগেই নিজের মন মতো প্লেট পূর্তি করে গোস্তগুলো তরকারিগুলো নিয়ে নেওয়া, এরপরে বাটি খালি করে রেখে দেওয়া, দুই চার পাঁচজন যারা আছে এক টুকরো দুই টুকরো পেলে পাবে, না পেলে নাই। এই সকল লোকের সাথে পরবর্তী টাইমে আবার অন্যরা খাবার খেতে বসে না, হ্যাঁ এর সাথে খাবার খেতে বসলে তরকারি পাওয়া যায় না, এ তো নিজের পেট পূর্তি করে এরপরেই ছাড়ে, এর আগে আর ছাড়ে না। তো এই যে বিষয়গুলো আছে এগুলো মানুষ খারাপ দৃষ্টিতে দেখে, খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখে। ঘরের মধ্যেও যদি এমনটা না হয়, মা যে আছে, সন্তান তিনজন চারজন যারাই আছে সবাইকে সমানভাবে ভাগ করে দিবেন, এমনটা যেন না হয় যে ছেলেটা একটু বেশি উপার্জন করে তাকে দুই টুকরো বেশি দিলাম, আমার ছেলেটা এত পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাম ঝরায়, কেন বাকি দুইজন যদি পরিশ্রম নাও করে তারাও আপনার সন্তান, এটা এটা মাথায় রাখতে হবে। কেননা না হয়তো ওই সন্তানের প্রতি আপনার ওই সন্তানের মনের মধ্যে একটা কষ্ট থেকে যায় যে সবসময় এটাই দেখি ভাইয়ের প্লেটের মধ্যে মাছের বড় মাথাটা, গোস্তের বড় টুকরোটা মা নিজ হাতে ভাইকে সবসময় খাওয়ায়, এটা লাগে, হয়তো আপনাকে বলে না, এটা খারাপ লাগে। আবার অনেক সময় এই ভুলটা কিন্তু আমরা বড় যারা আছে আমাদের দ্বারা হয়ে যায় যে ছেলেটা একটু ভালো লেখাপড়া করে তার প্লেটের মধ্যে ভালো খাবারটা তুলে দেই আমি, যে ছেলেটা বেশি পরিশ্রম করে টাকা পয়সা বেশি ইনকাম করে আমি তার প্লেটে খাবারটা তুলে দেই, না এতে কষ্ট পায়। সত্যি পাশে যে ছেলেরা থাকে তারা কষ্ট পায়। এরপরে কেবলা শাইখে তরিকা তামিরুল সুন্নতকে এই বিষয়টা প্রশ্ন করা হয়েছিল, মা বাবার তালিব ভাই তিনজন চারজন সন্তান আছে, তো যেটা সবচেয়ে ছোট বা সবচেয়ে বড় বা যে ইনকাম বেশি করে বা বেশি লেখাপড়া ভালো লেখাপড়া পারে, ওই সন্তানটাকে মা বাবা স্পেশালভাবে নেয় আর বলে আমার চোখের শীতলতা, অন্য সন্তানদের সামনে বলে আমার চোখের শীতলতা, এ আমার বংশের মান রাখবে বা আমার আশা ভরসা তো এর উপরেই। এখন বলেন পাশে যে আরও দুই তিনজন সন্তান বসে আছে তারা কি বলবে, যাক তাইলে আমরা বা মা বাবার চোখের শীতলতা হতে পারলাম না বা আমরা আসলে কোনো কাজের না, এমনটা বলা উচিত না, এমনটা করা উচিত না। সন্তান আমাদের দৃষ্টিতে আমার তিনজন চারজন পাঁচজন যারাই আছে সবাই সমান, খাবার দিতে গেলেও সবাইকে যেন সমান দেই, সম্পদ ভাগের ব্যাপারেও যেন সবাইকে সমান দেই, যে যতটুকু পাবার তাতে ততটুকু দেই, এবং কথা বলার ব্যাপারেও যেন এগুলো যেন না হয়। আপনি কি বলতে পারবেন যে আপনার যে ছেলেটা আজকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন বা আপনি যাকে নিজের চোখের শীতলতা বলছেন ভালো ইনকাম করে আজকে, কালকে যে আপনাকে সে জিজ্ঞাসা করবে কি গ্যারান্টি আছে, কত হয় এরকমের, অনেক হয়, শেষ পর্যন্ত দেখা যায় যাকে আপনি চোখের শীতলতা সবার সামনে বলছেন সেই ইঞ্জিনিয়ার ছেলে শহরে চলে গেছে নিজের সন্তানাদিদেরকে নিয়ে, আর আপনার কৃষক ছেলেটাই আপনাকে নিয়ে গঞ্জে পড়ে আছে, হাজার ঘটনা এমন আছে। তো এটা করে কষ্ট দিবেন না অন্য সন্তানকে, আশা রাখি ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ এই ভুলগুলো যেন আমরা না করি, খাবারের পূর্বে করণীয় কাজগুলো আমরা স্মরণে রাখবো। আল্লাহ তাবারকাতাল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুক। আগামীকাল সকালে আবার ইনশাআল্লাহ তাবারকাতাল্লাহ রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, আপনারাও সাথে থাকবেন আশা রাখি। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
মুস্তফা জানি রহমত পেলা খো সালাম শুনায়ে বজমে হিদায়ত পেলা খো সালাম আল্লাহ আল্লাহ ও বচপনে কি ভবন লা আল্লাহ ও বচপনে কি ভবন আল্লাহ আল্লাহ ও বচপনে কি ভবন উস খুদা ভাতি সুরত পে লাখো সালাম গৌসে আজম ইমাম মুত্তাকাবানো কা জলওয়া ইশাদে কুদরত পে লাখো সালাম কাশে মহশর মে জব উনকি আমদ হো অর ভেজে সব উনকি শফকত পে লাখো সালাম তুম मुझसे खिदमत की कुदसी कहे हारजा मुस्तफा जाने रहमत और फैज से जिन के लाखों नमाजी बने फैज से जिनके लाखों इमाम सजे उस अस्मीरे अगले सुन्नते लाखों सलाम मुस्तफा जाने रहमते लाखों सलाम शमाई बज में हिदायत पे लाखों सलाम
صلات و سلام علیک یا رسول اللہ و علی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
تہجد اور فجر ربھا شتے جار رحمت پورن پربھات ہوتا।